তার সুরক্ষিত হলো শয়তান থেকে, যে এলো তরিকায় বাগদাদ ওয়ালা মুর্শিদ।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা খাতামান নবিয়িন, আম্মা বাদু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। অনুষ্ঠান তরিকতের পথ নিয়ে আরো একবার উপস্থিত হয়েছি। দূর এবং কাছে, দেশ এবং পূর্বাশে যারাই সঙ্গ দিচ্ছেন, সকলকে জানাই অনুষ্ঠানে স্বাগত। আজকের অনুষ্ঠানে ইনশাআল্লাহ তাআলা আমরা কাদরিয়া তরিকার মহান পেশওয়া ইমাম বাকির রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আলোচনা শ্রবণ করবো ইনশাআল্লাহ তাআলা। আসুন শুরুতেই আমরা ভালো ভালো নিয়ত করে নিই। প্রিয় নবী রাসূলে আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিয়তুল মুমিনী খায়রু মিন আমালিহি, মুসলমানের নিয়ত আর আমলের চেয়ে উত্তম। প্রতিটি ভালো কাজের শুরুতে ভালো ভালো নিয়ত করে নেওয়া উচিত। আপনি যেই ভালো কাজটি করুন না কেন, এর পূর্বে ভালো নিয়ত করে নিন, কেননা এই ভালো নিয়ত বান্দাকে জান্নাতে পৌঁছিয়ে দেবে ইনশাআল্লাহ তাআলা। তো আমরা নিয়ত করি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টি অর্জন এবং সওয়াব অর্জনের নিয়তে। শুরু থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠান দেখব, শিক্ষণীয় বিষয়বস্তুগুলো নির্দেশিক বনের নিকট পৌঁছিয়ে সওয়াবের ভাগিদার হব ইনশাআল্লাহ আজসাবাজান। পাশাপাশি যখনই সল্লু আলাল হাবিব শুনব, তখন যে কোনো একটি দুরুদ শরীফ আমরা পাঠ করব, কেননা দুরুদে পাকের অগণিত ফজিলাত এবং বারাকাত রয়েছে। প্রিয় নবী রাসূলে আরবি আল্লাহ পাকের সর্বশেষ নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি দৈনিক 50 বার দুরুদ শরীফ পাঠ করবে, কাল বড় কেয়ামত আমি তার সাথে মুসাফা করব। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার সাথে মুসাফা করবেন, যার হাতের সাথে নবী রহমত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে মুবারকা, দস্তে মুবারকা স্পর্শ করবে, সেই হাত কি জাহান্নামে যেতে পারে? কোশ্চিন কালেও না। হাত না গেলে পুরো বডি কি যাবে? না, সে তো জান্নাতই হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা জান্নাত দিতে চাই কি চাই না? অবশ্যই চাই। তাহলে আসুন আমরা দুরুদে পাক পাঠ করি। শুধু 50 বার কেন, বেশি থেকে বেশি পরিমাণ, যে যত বেশি দুরুদ শরীফ পাঠ করবে নবী রহমত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তত কাছাকাছি সে কিয়ামতের দিন থাকবে। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমার দর্শক শ্রোতা, আপনারা শুরুতেই শুনেছিলেন যে আজকের আমরা ইনশাআল্লাহ তাআলা ইমাম মুহাম্মদ ইবনে আলী অর্থাৎ হযরত ইমাম বাকির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর আলোচনা শ্রবণ করব। সাদরে আলিয়ার মধ্যেও রয়েছে সাইয়্যিদি সাজ্জাদকে সদকে মে সাজিদ রাখ মুজে, ইলমে হক দে বাকির ইলমে হুদা কে ওয়াস দে। سید سجاد کے صدقے میں ساجد رکھ مجھے، علم حق دے باقر علم خدا کے واسطے۔ آمین۔ এখানে বলা হচ্ছে যে হে আল্লাহ তাআলা, আমাকে সাইয়েদুনা ইমাম জেনুল আবেদিন বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ওসিলাতে সিজদা কানেওয়ালা অর্থাৎ নামাজি বানাইয়া দাও, এবং বাকির ইলমে হুদা, বাকির ইলমে হুদা অর্থাৎ বাকির রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ওসিলাতে ইলমে দীন এর দৌলত দান করো। আমিন। এটা খুবই সাজরা আলিয়ার মধ্যে বুজুর্গানে দীনদের নাম নিয়ে দোয়া করা হয়েছে। তো ইমাম বাকির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও আমাদের তরিকতের মধ্যে 5 নম্বর সিলসিলার মধ্যে 5 নম্বরে তিনি পড়েন, এবং 12 ইমামের মধ্যে তার নামও অন্তর্ভুক্ত রয়েছে, হযরত সাইয়েদুনা ইমাম বাকির রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো ইমাম মুহাম্মদ বাকির রহমতুল্লাহ আলাই ছিলেন হযরত ইমাম জাইনুল আবেদিন রহমতুল্লাহ আলাইয়ের পুত্র। 57 হিজরি সনে তিনি মদিনা মুনাওয়ারাতে জন্মগ্রহণ করেন। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু এর কন্যা উম্মে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন তার মাতা। তার ডাক নাম ছিল আবু জাফর এবং আরও অনেকগুলো নাম ছিল। আবু জাফর মুবারক এবং লকাব ছিল সামি, বাকির, শাকির এবং হুদা। তার অনেকগুলো কারামত রয়েছে, বাণী রয়েছে এবং দীন ইসলামের জন্য অনেক কষ্ট সহ্য করেছেন এবং তিনি শাহাদাত বরণ করেন। তাকে বিষ প্রয়োগেও তাকে শাহাদাত শহীদ করা হয়েছে। আল বাকির শব্দের অর্থ হচ্ছে রহস্যের ব্যাখ্যাকারী বা গভীর পাণ্ডিত্যের অধিকারী। তিনি ব্যাপক অধ্যয়ন করতেন ও প্রগাঢ় ধর্মনিষ্ঠার জন্য বিখ্যাত ছিলেন। তার পবিত্র মাজার শরীফ জান্নাতুল বাকিতে রয়েছে। আর শাহজিল হজ ই আহলে বায়াতের মহান ইমাম মুহাম্মদ ইবনে আলী হযরত ইমাম বাকির রহমতুল্লাহ তাআলা আলাই এর শাহাদাত বার্ষিকী পালন করা হয় আশিকের রাসূলদের মাঝে। ইমাম বাকির রহমতুল্লাহ তাআলা আলাই এর মধ্যে এমন খৌফে খোদা ছিল, আল্লাহর ভয় ছিল, খোদা ভীতি ছিল। আসলে যাদের ইবাদত যত বেশি, আল্লাহ পাকের কাছাকাছি যত বেশি, তারাই তত আল্লাহ পাককে বেশি ভালোবাসতেন, বেশি ভয় করতেন, বেশি কান্না করতেন, বেশি ইবাদত করতেন, বেশি তওবা করতেন, সকলের অগ্রভাগই তারা থাকতেন। এখানে দেখুন, একটি জিনিস না বললেই নয় যে যখন একজন মানুষ একজন মানে ক্ষমতাধর ব্যক্তির কাছাকাছি থাকে, আমি উদাহরণ দিয়ে বুঝাচ্ছি, তখন সে তার থেকে বেপরোয়া হয়ে যায়। আরে সে আমাকে কিছু বলবে না, আমি তার ঘনিষ্ঠজন, আমি তার বন্ধু, আমি তার প্রিয় ভাজন, আমি যা কিছু করি, যা করার তা করে ফেলি, আমাকে কিছু বলবে না। আমাদের সমাজ এটাই হচ্ছে। কিন্তু দেখুন, আল্লাহওয়ালাদের ক্ষেত্রে ভিন্নতা। আল্লাহওয়ালাগণ যারা হয় তারা আল্লাহ পাকের প্রিয় ভাজন হয়, আল্লাহ পাক তাদের উপর রাজি এবং খুশি থাকেন, আল্লাহ পাকের সান্নিধ্যে তারা থাকেন, আল্লাহ পাকের ওলি বলা হয়, আল্লাহ পাকের বন্ধু বলা হয়, তাদেরকে ইনআম দান করেছেন, তাদের উপর রাজি হয়েছেন, খুশি হয়েছেন। তারপরেও দেখুন, এই আল্লাহওয়ালাগণ, এই ব্যক্তিত্বগণ আল্লাহ পাককে কীভাবে ভয় করতেন, তারা কীভাবে ক্রন্দন করে আল্লাহ পাকের নিকট দোয়া করতেন। একবার ইমাম বাকির রহমতুল্লাহ তাআলা আলাইহি, তিনি গোলাম তার যে খাদিম ছিলেন ফালাহ, এর বয়ান হচ্ছে, ইমাম বাকির রহমতুল্লাহ তাআলা আলাইহি একবার হজের জন্য মক্কাতুল মুকাররমায় সফররত ছিলেন এবং এর সঙ্গী তার খাদিম ফালাহ ছিলেন। তো যখন তিনি মক্কাতুল মুকাররমায় গেলেন আর তার দৃষ্টি বাইতুল্লাহ শরীফের দিকে পড়ল, তিনি অত্যধিক কান্না শুরু করে দিলেন, চিৎকার করে করে কান্না শুরু করে দিলেন, যেন তার কে যেন হারিয়ে গেছে, তার মা ইন্তেকাল হয়েছে, তার বাবা ইন্তেকাল হয়েছে। এভাবে মানুষ যেভাবে ক্রন্দন করে, চিৎকার দিয়ে ক্রন্দন করে, হাউমাউ করে চিৎকার দিয়ে যে ক্রন্দন করে, সেভাবে তিনি মানে কান্না করতে লাগলেন। তো তার খাদিম ফালাহ বলতে লাগলেন, হে সাইয়েদি, হে ইমাম, আপনি আপনার কান্নাকে বন্ধ করুন, আপনার কান্নাকে থামিয়ে দিন, এত চিৎকার করে যদি আপনি কান্না করেন তাহলে সকল মানুষের ভিড় আপনার মধ্যে লেগে যাবে, আপনার দিকে সবাই নজর করবে, চেয়ে থাকবে। তো ইমাম বাকির, ইমাম জাইনুল আবেদিন রহমতুল্লাহ তালাহের পুত্র ইমাম বাকির রহমতুল্লাহ তালা আলাই, তিনি যে জবাব দিলেন, লা জবাব, আল্লাহু আকবার, তিনি বললেন, হে ফালাহ, আমার এই চিৎকারের কারণে, আমার এই কান্নার কারণে মানুষ আমার দিকে তাকিয়ে থাকবে, আমি এটা কামনা করি না। যদি মহান রব তাআলা আমার দিকে রহমতের দৃষ্টি দান করেন, আমার এই কান্নার কারণে, আমার এই চিৎকারের কারণে একটু যদি রহমতের দৃষ্টি দান করেন তাহলে আমার বেড়া পার হয়ে যাবে। চিন্তা তো করে দেখুন, চিন্তা করে দেখুন, যে আল্লাহওয়ালা তাদের উপর আল্লাহ পাকের রহমত বর্ষণ হয়, এমনকি তাদের আলোচনা করলেও আল্লাহ পাকের রহমত বর্ষণ হয়। আল্লাহওয়ালাদের আলোচনার মাধ্যমে, আল্লাহ পাকের রহমত প্রাপ্তির মাধ্যম আমরা যে এখন আলোচনা করছি, শুনছি, আল্লাহ পাকের রহমত বর্ষণ হচ্ছে। তিনি আল্লাহওয়ালা ছিলেন, ইমাম বাকির রহমতুল্লাহ আলাইহি। তার কথা দেখুন না, যে আমার প্রতি আল্লাহ পাকের রহমতে দৃষ্টি পড়ে যায় তাহলে আমার বেড়াপার হয়ে যাবে, আমার মাগফিরাত হয়ে যাবে, এজন্য আমি চিৎকার করে করে কান্না করছি। আমাদের তো কান্না আসেই না, আল্লাহর ভয় কোথায় রয়েছে? আল্লাহর ভয় থাকলে কি আমরা নামাজ কাজা করি? আল্লাহর ভয় থাকলে কি শীতের সময়ও কেউ লেপের মধ্যে থাকতে পারে? আল্লাহর ভয় যার মধ্যে থাকে সে কি কারো ক্ষতি করতে পারে? আল্লাহর ভয় যার মধ্যে থাকে সে কি চুরি করতে পারে? আল্লাহর ভয় যার মধ্যে থাকে সে কি মানুষকে ধমক দিতে পারে, চোখ রাঙিয়ে কথা বলতে পারে, কারো আপনার জমিনের যে আইল রয়েছে সেটা কি প্রসারিত করতে পারে, কাউকে ঠকাতে পারে? আল্লাহর ভয় যার মধ্যে থাকে সে কি মানুষের মাল সম্পদ আত্মসাৎ করতে পারে? আল্লাহর ভয় যার মধ্যে থাকে সে কি দুর্নীতি করতে পারে? আল্লাহর ভয় যার মধ্যে থাকে সে কি দেশের এবং মানব সম্পদগুলো কি নষ্ট করতে পারে? কশিনকালেও পারে না। আল্লাহর ভয় যার মধ্যে থাকে, খোদা ভীরুত যার মধ্যে থাকবে, আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর ভয় নসিব করুন, আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর ভয় দান করুন। আল্লাহর ভয় যদি আমাদের মধ্যে থাকে তাহলে একাকিত্ব আমরা কি গুনাহ করতে পারব? আল্লাহ পাক আমাকে দেখছেন, আল্লাহ পাক আমাকে দেখছেন। সাহাল তস্তরি রহমতুল্লাহ তাআলা আলাইহি, এর মামা এনাকে ওজিফা দিয়েছিলেন, আল্লাহু নাযিরুন ইলাইয়া, আল্লাহ তোমাকে দেখছেন, আমাদের সকল কিছু আল্লাহ পাক অবলোকন করছেন। এজন্য আমার দর্শক শ্রোতা, আল্লাহ পাকের ভয় ইমাম বাকির রহমতুল্লাহ তাআলা আলাইহির মধ্যে যেভাবে ছিল, আমাদের মধ্যে আল্লাহ পাকের ভয় নিয়ে আসা উচিত। যদি আমরা নিয়ে না আসি তাহলে আমরা আসলে মরে যাব। মরে যাওয়ার মানে হচ্ছে বাস আল্লাহ পাকের শাস্তি এগুলো বরদাস্ত করার মতো নয়। ইন্তেকালের সময় মানুষের যে পিপাসা লাগে, সাত সমুদ্রে পানি দিলে সে পিপাসা নিবারণ হবে না, কিতাবের মধ্যে পাওয়া যায়। কবরের আজাব রয়েছে, মুনকার নাকিরের সওয়াল ও জবাব রয়েছে। যদি আমার মৌত ইমানের সাথে না হয় আর মুনকার নাকিরের সওয়াল ও জবাব যদি দিতে না পারি, তাহলে কবরের সাথে জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে, আগুন প্রজ্বলিত করে দেওয়া হবে, বিভিন্ন রকম শাস্তি প্রদান করা হবে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, আল্লাহ পাক আমাদেরকে আজাব গজব থেকে হেফাজত করুন, বাস বেহিসাব মাগফিরাত যেন আমাদেরকে দান করে দেন। ইমাম বাকির রহমতুল্লাহ সাদেকায়, আহলে বায়াতের সাদেকায় আমাদেরকে বেহিসাব মাগফিরাত দান করুন, আমাদের গুণাগুলো মিটিয়ে দিন। আমরা বেপরোয়াভাবে গুণা করছি, যে কোনো কাজ করে যাচ্ছি, কে কারো পরোয়া করছি না। আরে ভাই, কারো পরোয়া করা দরকার কি? আল্লাহ পাক আমাকে দেখছেন, এই ব্যাপারটা যদি আমার মননের মধ্যে, মাইন্ডের মধ্যে সেট হয়ে যায় তাহলে কোনো কিছুর প্রয়োজন নেই, না কোনো সিসি ক্যামেরার প্রয়োজন রয়েছে, না পিছনে কোনো চৌকিদার প্রয়োজন রয়েছে যে কি করে দেখো, কাজ ঠিক মতো করছে কি না দেখো, এই কাজটা দেয়া হয়েছে মালিকানরা কাজ করছে। তার মধ্যে আল্লাহর ভয় যদি থাকে তাহলে সে কি কাজে ফাঁকি দিবে? আল্লাহর ভয় থাকলে সে কি আপনার সময় কম বেশি দিবে? আল্লাহর ভয় যদি তার মধ্যে থাকে তাহলে সে কি খারাপ কাজের মধ্যে লিপ্ত হবে? কখনোই নয়, কখনোই করতে পারে না। আমার দর্শক শ্রোতা, আল্লাহর ভয় আমাদের মধ্যে কিভাবে আসবে? মৃত্যুর কথা চিন্তা করুন, মৃত্যুর কথা চিন্তা করুন। আমি এখন যদি মরে যাই তাহলে আমার অবস্থা কী হবে? শীতে কারো মরো দিয়ে থাকে মানুষ, শীতকালের মধ্যে বাইরে বের হয় না, পায়ে মোজা থাকে, হাতে মোজা থাকে, শরীরের মধ্যে অনেক বস্ত্র থাকে, শীত বস্ত্র থাকে, চোখ নাক কান সকল কিছু ঢেকে তারপরে ঘুমানো হয়, লেপের মধ্যে কম্বলের মধ্যে আমরা ঢুকে যাই, আল্লাহর ইবাদতের জন্য আমরা উঠি না। শীত ওযু কীভাবে করবো ঠান্ডা পানি দ্বারা? গরম পানি দিলেও আমরা করি না ওযু, ইবাদত ছেড়ে দিই, আল্লাহর ভয় নেই। এই অবস্থায় যদি আমার ইন্তেকাল হয়ে যায় তাহলে আপনার শরীরে এত শীত বস্ত্র দিয়ে কি আপনাকে কবর দেওয়া হবে? কবরে নামাবে কী কাপড়ে আপনাকে? একটি কাপড় থাকবে। একটি জিনিস দেখে শরীর শিউরে উঠছিল, কিছুদিন পূর্বেই সোশ্যাল মিডিয়া দেখলাম যে প্রচণ্ড শীত, ঠান্ডা, এই ঠান্ডার মাঝে কোনো ব্যক্তি ইন্তেকাল হয়ে যায় এবং তাকে নিয়ে কেউ দেশের বাড়িতে যাবে, তাড়াহুড়ো করতে গিয়ে তাকে উঠানো হলো, কোনো লঞ্চের ছাদের উপরে তাকে শুয়ে দেয়া হলো। শীতে কনকনে সাথে যারা রয়েছে তারা সেখানে বসতে পারছেন না, কিন্তু তাকে শুয়ে আছে, বেচারা তো কিছু বলতে পারছেন না। হ্যাঁ, কিতাবে লেখা রয়েছে ইন্তেকালের পরে অনুভূতি শক্তি 70 গুণ বেড়ে যায়, 70 গুণ বেড়ে যায়। আপনার অনুভূতি শক্তি, এখন যা শীত অনুভব করছেন ইন্তেকালে পরে এই শীতটা 70 গুণ বেড়ে যাবে। চিন্তা করে দেখুন কী অবস্থা হবে আপনার, কিন্তু আপনি বলতে পারছেন না কতটা কষ্ট অনুভব হবে আপনার। এজন্যই তো গরম পানি দেওয়া হয়, গরম পানি দিয়ে আলতো করে, কিতাবে বর্ণিত আছে যারা গোসল দিবে তারা আলতোভাবে ধরবে, আস্তে ধরবে যেন ব্যথা না পায়। যেভাবে ছোটো ছেলে মেয়েদেরকে গোসল করানো হয় সেভাবে গোসল দিবে, এভাবে করে নির্দেশনা দেওয়া রয়েছে। আমার দর্শক শ্রোতা, আমরা কোথায় যাচ্ছি, কী অবস্থায় আছি? ইমাম বাকির রহমতুল্লাহ আলাইহি খাওফে খোদা, তার খোদাবিধি দেখুন, আল্লাহ পাকের সাদেকা আমাদের নসিব হোক। আল্লাহ পাক আমাদেরকে এ সকল কার্যক্রম থেকে মুক্ত রাখুন। তিনি বলতেন, সুকর্মতা ও দানশীলতা দ্বারা দরিদ্রতা থেকে রক্ষা পাবে, বয়স বৃদ্ধি পাবে, 70 ধরনের খারাপ ও অকাল মৃত্যু তোমার জীবন থেকে দূর হয়ে যাবে। এখন খুব গুরুত্বপূর্ণ একটি কথা, সুকর্মতা, সৎ কাজ যদি আমরা করি এবং দানশীল দান করি আমরা, তাহলে এর মাধ্যমে দরিদ্রতা থেকে মুক্তি পাওয়া যাবে, বয়স বৃদ্ধি পাবে। হাদিস শরীফে আসছে যে দান করবে, সাদকা করবে, তার বয়স বৃদ্ধি, সদকার কারণে বয়স বৃদ্ধি পায়, সদকার কারণে বালা মুসিবত দূর হয়ে যায়, সদকার কারণে অকাল মৃত্যু থেকে মানুষ হেফাজত পায়, মানে মন্দ মৃত্যু থেকে হেফাজত করে এই সদকা। 70টি বালা মুসিবত থেকে আল্লাহ পাক হেফাজত করে সদকার কারণে। ইমাম বাকির রহমতুল্লাহ আমাদেরকে উপদেশ দিচ্ছেন সুকর্মতা ও দানশীলতা, এই দুইটা নীতির মধ্যে নিয়ে আসা। যদি আমরা নিয়ে আসি তাহলে ইনশাআল্লাহ এর যে ফজিলাত, এর যে বারাকাত আমরা নিজেরাই লক্ষ্য করতে পারবো। আপনি কোথাও যাচ্ছেন, হাদিসে আসছে প্রত্যুষে তোমরা সদকা করো, কারণ বালা সদকার আগে যেতে পারে না। সকালবেলায় যদি ঘর থেকে বের হওয়ার পূর্বে সদকা করি, হোক আপনার সামর্থ্য অনুযায়ী 2 টাকা হোক, কিন্তু সদকা করেছেন, ইনশাল্লাহ এর বদৌলতে আল্লাহ পাক আপনাকে যাবতীয় বালা মুসিবত থেকে হেফাজত করবে। এজন্য আমাদের উচিত, যেমন দাওয়াত ইসলামী সাদেকা বক্স রয়েছে, আপনারা দাওয়াত ইসলামীর ইজতেমাতে জিম্মাদারদের সাথে যোগাযোগ করলে, কল সেন্টারে যোগাযোগ করলে নিতে পারবেন। সাদেকা বক্স রয়েছে, আপনি ঘরের এক কোনায় অথবা যেখান থেকে যাবেন দরজার সাথে লাগিয়ে রাখুন, শোকেসের উপর লাগিয়ে রাখুন, টেবিলের উপর রাখুন, আপনি ব্যবসায়ী রয়েছেন দোকানের মধ্যে রাখুন, আপনি যে অবস্থা থাকেন আপনার পিছনের মধ্যে রাখুন, নিজের পকেট থেকে আপনি ডেইলি সদকা করতে থাকুন, সদকা করতে থাকুন, সদকা করতে থাকুন, ইনশাল্লাহ এই সাদাকা বিফলে যাবে না। হ্যাঁ, প্রত্যেক মাসে আপনি এটাকে জমা করিয়ে দিন, দাওয়াত ইসলামীর দিনই কাজের মধ্যে এগুলো লাগবে, সদকা জারিয়ামূলক কাজের মধ্যে আপনার এই সদকার টাকা লেগে যাবে। দাওয়াত ইসলামীর জামিয়াতুল মদিনা রয়েছে, মাদ্রাসাতুল মদিনা রয়েছে, মজলিসে কোর্সিস রয়েছে, মাদ্রাসা ছিল বাংলা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোনো অ্যাডভার্টাইজমেন্ট নেই, এখানে খরচ হবে ইনশাল্লাহ, ইসলামের প্রচারের কাজে খরচ হবে। তো আমি পরামর্শ দিব, সদকা বক্স সংগ্রহ করে আপনি ঘরের মধ্যে রাখুন, ইনশাআল্লাহ তাআলা এর বদৌলতে ইমাম বাকির রহমতুল্লাহ তাআলা আলাইহির যে পরামর্শ, সুকর্মতা ও দানশীলতা, এটা আমাদের মধ্যে চলে আসবে ইনশাআল্লাহ তাআলা। এটা সৎ কাজ আমাদেরকে সঠিক পথে নিয়ে যাবে এবং সঠিক কাজ সঠিকভাবে এবং আমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দেবে এই সৎকর্ম। আল্লাহবাক আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহবাক আমাদেরকে সঠিক কাজ করার মতো তৌফিক দান করুন। প্রিয় দর্শক শ্রোতা, আজকের আমরা ইমাম বাকির রহমতুল্লাহ তাআলা আলাই এর আলোচনা শ্রবণ করেছি। ইনি আমাদের আধ্যাত্মিক পুরুষ ছিলেন, ইনি মুসলিম উম্মার জন্য জীবনকে উৎসর্গ করেছেন, আমাদের জন্য কষ্ট করেছেন। ওনার জীবন থেকে আমরা অনেক কিছু শিখতে পারি, আমরা যে তরিকতের মধ্যে রয়েছি, আমরা তার জীবনকে যদি আমরা একটু উপলব্ধি করি এবং প্রত্যেকটি কথা যদি আমরা মেনে চলি। এখানে আমরা 3টি জিনিস দেখলাম, ইমাম বাকির রহমতুল্লাহ আলাইয়ের খাওফে খোদা, অর্থাৎ খোদাভীতি, আল্লাহর প্রতি ভয়, দ্বিতীয়ত সুকর্মতা সৎকর্ম, তৃতীয় নম্বর দানশীলতা। এই 3টি যদি আমাদের মধ্যে কমপক্ষে নিয়ে আসি, এই বয়ানের আজকের বিষয়বস্তু 3টি যদি আমরা নিয়ে আসি, তাহলে দেখা যাবে যে আপনি নিজে উপলব্ধি করুন যে আমরা নিঃসন্দেহে কিছুটা হলেও নেক কাজের মধ্যে নিজেকে সামিল করতে পারবো, ঠিক না? ইনশাআল্লাহ তাআলা। তো নিয়ত করি আমরা আমাদের নিজেদের মধ্যে খোদা ভীতি নিয়ে আসব, প্রত্যেকটি কাজ করার পূর্বে আমি মনে করব যে আল্লাহ পাক আমাকে দেখছেন। নামাজ পড়তে দাঁড়ালে খুশু খুজু আনার, বিনয়ী নম্রতা আনার একটা মাধ্যম হচ্ছে ইমাম গাজ্জালি রহমতুল্লাহ বলেন যে তুমি যখন নামাজে দাঁড়াও তখন তুমি মনে করো যে তুমি আল্লাহকে দেখছো। আল্লাহকে যদি তুমি না দেখতে পারো তাহলে কমপক্ষে এটা মনে করো যে আল্লাহ তোমাকে দেখছেন। সুবহানাল্লাহ বিহামদি, নিঃসন্দেহে আল্লাহ পাক আমাকে দেখছেন। যেই কাজ করি না কেন, আল্লাহ পাকের দৃষ্টির, কুদরতি দৃষ্টির বাইরে আমরা কেউই নই, তার ইলমের বাইরে কেউ নই। আল্লাহ পাক আমাদেরকে সৎ কাজ করার তৌফিক দান করুন, সৎভাবে চলার তৌফিক দান করুন, এবং আল্লাহ ওয়ালাদের পদাঙ্ক অনুসরণ করার, অনুকরণ করার তৌফিক দান করুন। বিশেষ করে ইমাম বাকির রহমতুল্লাহ তাআলা আলাইহি এর জীবনী থেকে শিক্ষা গ্রহণ করে আমাদেরকে তরিকতের পথকে আরও সামনের দিকে নিয়ে গিয়ে ফানাফি শেখ, ফানাফির রসুল, ফানাফিল্লাহ বাকাবিল্লাহ পদমর্যাদা অর্জন করায় জান্নাত লাভ করার তৌফিক দান করুন। আমিন বিজাহি খাতামিন নবীন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আজ এ পর্যন্তই, আগামী পর্বে ইনশাআল্লাহ তাআলা আমরা অন্য কোনো আলোচনা নিয়ে হাজির হব আপনাদের খেদমতে। ততক্ষণ সাথেই থাকুন আর দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।
ঈমান তার সুরক্ষিত হলো শয়তান থেকে, যে এলো তরিকায় বাগদাদ ওয়ালা মুর্শিদ।